রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব ইনশাআল্লাহ উম্মুল মুমিনিন সাফিয়া বিনতু হুওয়াই রাদিয়াল্লাহু আনহার জীবনী। সাফিয়ার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধের পর। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশম স্ত্রী, আর সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন অষ্টম। উম্মুল মুমিনিন সাফিয়ার আসল নাম জাইনাব। খাইবার যুদ্ধের পরে তিনি বন্দী হন এবং তৎকালীন যুগে যুদ্ধের নিয়ম অনুসারে বন্দীদেরকে দাস দাসী বানানো হতো। সারা বিশ্বে এবং সব ধর্মেই এই নিয়ম প্রচলিত ছিল। ইসলাম এই নিয়মের প্রচলন করেনি, বরং দাস দাসীদেরকে সুনির্দিষ্ট অধিকার দিয়েছে ইসলাম। এছাড়া নিয়মতান্ত্রিক উপায়ে দাস মুক্তিকে উৎসাহিতও করা হয়েছে। সুতরাং অন্য ধর্ম এবং সভ্যতায় থাকা দাস প্রথা এর সাথে শব্দগত মিল থাকলেও ইসলামে দাস দাসীর কনসেপ্ট পুরোটাই আলাদা। কলোনিয়াল যুগের বর্বর দাস প্রথার কারণে দাস দাসী শব্দটা শুনলেই আমাদের মনে যে নেতিবাচক চিত্র ভেসে ওঠে তার সাথে ইসলামের দাস দাসীর বিধানের কোনো মিল নেই। এই প্রসঙ্গে এই সিরিজের শেষ পর্বে আমরা আরও কিছু আলোচনা সংযুক্ত করব ইনশাআল্লাহ। খাইবার যুদ্ধের পর যখন বন্দীদেরকে দাস দাসী বানানো হলো, তখন জাইনাব বিনতে হুয়াই বিন আখতাবকে বণ্টন করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর সেই যুগে কোনো বাহিনীর প্রধানের কাছে গনিমতের যে অংশ বণ্টন করা হতো তাকে বলা হতো সাফি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানাত সাফিয়া মিনাস সাফি, অর্থাৎ সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে বণ্টনকৃত যুদ্ধবন্দিনী। সেই সাফি শব্দ থেকেই সাফিয়া শব্দের উৎপত্তি। তখন থেকেই তার জাইনাব নামটি হারিয়ে যায় এবং এর পরিবর্তে তিনি সাফিয়া নামেই অধিক পরিচিতি লাভ করেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র অনারব স্ত্রী। বাকি স্ত্রীরা জাতিগতভাবে সবাই ছিলেন আরবের মেয়ে। তাদের মধ্যে ছয়জন ছিলেন কুরাইশ বংশের আর বাকিরা ছিলেন অন্যান্য আরব গোত্রের। উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি জন্মেছিলেন মদিনার এক ইহুদি গোত্রে। সেই গোত্রের নাম বনু নাজির। সাফিয়ার পিতা হুয়াই বিন আখতাব ছিলেন সেই গোত্রের নেতা। সাফিয়ার পিতাকে ইহুদিরা খুবই সম্মান করত, বিনা প্রশ্নে তার নেতৃত্ব মেনে নিত। সাফিয়ার মায়ের নাম বাররা বিনতে সামাউইল, তিনিও ছিলেন বনু কুরাইজার মেয়ে। সাফিয়ার নানা সামাউইল ছিলেন বনু কুরাইজার একজন নেতা। জাহিলি যুগে তার ব্যাপক নামডাক ছিল। সুতরাং এই কথাগুলোর সারকথা হচ্ছে, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা পিতামাতা উভয়ের দিক থেকেই সম্ভ্রান্ত বংশের অধিকারিণী ছিলেন। পিতার বংশধারার দিকে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী হারুন আলাইহিস সালামের বংশধর। এই কারণে তাকে বলা হতো সাফিয়া বিনতে হুয়াই আল ইসরাইলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগে সাফিয়ার দুইবার বিয়ে হয়েছিল। সাফিয়ার প্রথম স্বামীর নাম সাল্লাম ইবনে মিশকাম। সে ছিল ইহুদিদের আরেকটি বড় গোত্র বনু কুরাইজার একজন বিখ্যাত কবি এবং নেতা। তবে সাল্লাম ইবনে মিশকামের সাথে সাফিয়ার বিয়ে বেশিদিন টেকেনি, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, তালাক হয়ে যায়। এরপর সাফিয়ার বিয়ে হয়েছিল কিনানা ইবনে আবিল হুকাইকের সাথে। এই কিনানা ছিল ইহুদিদের আরেকজন বড় কবি, নেতা এবং যোদ্ধা। খাইবারের বিখ্যাত কামুস দুর্গের নেতা ছিল কিনানা। খাইবার যুদ্ধের পর যখন কামুস দুর্গ বিজয় করা হয়, তখন কিনানা মুসলিমদের হাতে যুদ্ধে নিহত হয়। আর তখন সাফিয়া নিজেও বন্দী হয়েছিলেন সাহাবিদের হাতে। এরপর তৎকালীন যুগের যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধবন্দীদেরকে দাস দাসী হিসেবে বিজয়ী বাহিনীর মধ্যে বণ্টন করে দেওয়া হয়। সেই অনুসারে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বণ্টন করে দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই বর্ণনাতে আমরা একটু পরেই ফেরত আসছি ইনশাআল্লাহ। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক সাফিয়া রাদিয়াল্লাহু আনহার শৈশবের কাহিনী। কীভাবে সব কিছু শুরু হয়েছিল, কেনই বা ইহুদিদের সাথে সাহাবিদের যুদ্ধ হয়েছিল, আর কেনই বা সাফিয়ার পিতা খন্দকের যুদ্ধে নিহত হয়েছিল, আর সাফিয়ার পরিবারের অন্যান্য পুরুষ সদস্য যেমন তার চাচা এবং স্বামী কেন তারা মুসলিমদের সাথে খাইবারের যুদ্ধে নিহত হয়েছিল, কাজেই চলুন শুরু করা যাক একেবারে ব্যাকগ্রাউন্ড স্টোরি থেকে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন জন্মেছিলেন, তখন মদিনায় ইহুদিদের তিনটি গোত্র বাস করত। তাদের নাম বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। উল্লেখ্য, মদিনায় বসবাসরত এই ইহুদিরা জাতিগতভাবে কেউই আরবের বাসিন্দা নয়। অনেক বছর আগে ওরা হিজরত করে হিজাজে এসেছিল, কারণ ইহুদিরা জানত শেষ নবী চলে আসার সময় সমাগত, আর মদিনা হবে তার হিজরতের জায়গা। চারদিকে কালো পাহাড় এবং খেজুর বাগান ঘেরা এই এলাকায় তিনি হিজরত করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সকল বৈশিষ্ট্য তাদের কিতাবে বর্ণিত ছিল। এই ইহুদিদের কাছে আসমানি কিতাব ছিল, কারণ একসময় তারা ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। কিন্তু যুগে যুগে তারা নিজেরাই তাদের আসমানি কিতাবকে বিকৃত করে ফেলে, পরিবর্তন করে ফেলে, আর এই কাজের অগ্রভাগে ছিল তাদের পথভ্রষ্ট সামাজিক এবং ধর্মীয় নেতারা। সুতরাং তাদের কাছে থাকা ধর্মগ্রন্থগুলো বা আসমানি কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও সেখানে যেসব বর্ণনা অবশিষ্ট ছিল তাতে শেষ নবী এবং রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় বৈশিষ্ট্য সব কিছু খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা দেওয়া ছিল। তাই অনেক বছর আগে এই ইহুদিরা যখন হিজরত করে আরবে চলে আসে, তখন অন্য কোনো এলাকায় বসতি স্থাপনের পরিবর্তে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা থাকবে ইয়াসরিবে, অর্থাৎ মদিনাতে, কারণ তারা জানত এটাই হবে শেষ নবীর হিজরতের জায়গা, আর মক্কা থেকে হিজরত করে তিনি এখানেই আসবেন। বাইবেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিজরতের কথা উল্লেখ আছে। হাবাকুক চ্যাপ্টার 3:3 সেখানে উল্লেখ আছে, গড কেইম ফ্রম তিমান অ্যান্ড দ্য হোলি ওয়ান ফ্রম মাউন্ট প্যারান, সেলাহ হিজ গ্লোরি কাভার্ড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ফুল অফ হিজ প্রেইজ। হাবাকুক সেই পুস্তকে তৃতীয় অধ্যায়ের শ্লোক 3 সেখানে উল্লেখ আছে, ঈশ্বর তৈমন হতে আসিতেছেন, পারান পর্বত হইতে পবিত্রতম আসিতেছেন, আকাশমণ্ডল তাহার প্রভায় সমাচ্ছন্ন, পৃথিবী তাহার প্রশংসায় পরিপূর্ণ। বাইবেলের সেই শ্লোকে দুইটি জায়গার কথা উল্লেখ আছে, তেমান এবং পেরান। তেমান হচ্ছে মদিনার পূর্ব নাম, মদিনার দক্ষিণ দিকের একটি মরুদ্যানের নাম ছিল তেমান, আর পেরান হচ্ছে মক্কার পূর্ব নাম। সুতরাং বাইবেলের সেই কথাটির অর্থ হচ্ছে ঈশ্বর মদিনা থেকে এসেছিলেন, অর্থাৎ আল্লাহর হেদায়েত এসেছিল মদিনা থেকে, আর পবিত্রতম তিনি এসেছেন পেরান পাহাড় থেকে বা মক্কা থেকে। সেই পবিত্রতম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কা থেকে এসেছিলেন। এরপর বাইবেলের সেই শ্লোকের বাকি অংশে বর্ণনা করা হয়েছে, তখন তার গরিমা বা প্রশংসা আসমান ও জমিনকে ঢেকে দিল, সকল স্থান পরিপূর্ণ হয়ে গেল তার প্রশংসায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অর্থ যিনি প্রশংসিত এবং প্রশংসাকারী। সারা পৃথিবী যেভাবে তার প্রশংসায় পরিপূর্ণ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো মানুষের ক্ষেত্রে মিলে না। তিনি মানব ইতিহাসের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্ব। সুতরাং বাইবেলের সেই ভবিষ্যৎবাণী অবিকল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এবং মদিনা থেকেই ইসলামের আলো সারা বিশ্বে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আর এভাবে সারা পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় পরিপূর্ণ হয়ে গেছে। কেবলমাত্র উদাহরণ উল্লেখের স্বার্থে আমরা এই অংশটুকু উল্লেখ করলাম। এছাড়া আরও অনেক উদাহরণ আছে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আহলে কিতাবীদের গ্রন্থে বর্ণিত আছে। সুতরাং ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খুব ভালোভাবেই জানত। শুধু তাই নয়, মদিনায় বসবাসরত আরবদের সাথে কোনো ঝগড়া বা বিবাদ হলে ইহুদিরা হুমকি দিয়ে বলতো, খুব শীঘ্রই একজন নবী চলে আসবে আমাদের মাঝে, তিনিই হবেন শেষ নবী, তখন আমরা তার দলে যোগ দিব, আমরা তার উম্মত হয়ে যাব আর তোমাদেরকে দেখে নেব। এভাবে ইহুদিদের মুখ থেকে হুমকি ধামকি শুনে মদিনার আরবরা জেনে গিয়েছিল শেষ নবী আসার সময় সমাগত। এমনই একটি অবস্থায় একদিন সাফিয়ার পিতা বনু নাজির গোত্রের নেতা হুয়াই ইবনে আখতাব খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে এসেছেন মদিনায়। ইহুদিদের সেই বহুল প্রতীক্ষিত শেষ নবী হিজরত করে মদিনায় চলে এসেছেন, এটা শুনে স্বাভাবিকভাবেই সে ব্যাপক উত্তেজিত হয়ে উঠল। হুয়াই এবং তার ভাই আবু ইয়াসির তারা দুজনে মিলে খুব ভোরে সকাল সকাল রওনা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাত্রই হিজরত করে এসেছেন, তখনও তিনি মদিনার ভেতরে প্রবেশ করেননি, বরং হিজরতের পর শুরুতে কিছুদিন পর্যন্ত তিনি মদিনার উপকণ্ঠে কুবা এলাকায় অবস্থান করছিলেন। মদিনা থেকে সেখানে অর্থাৎ কুবা পর্যন্ত যেতে এবং বাড়িতে ফিরে আসতে বেশ কিছুটা সময় লেগে যেত। এ কারণেই খুব সকালে রওনা দিয়েছিল সাফিয়ার পিতা হুয়াই ইবনে আখতাব এবং সাফিয়ার চাচা আবু ইয়াসির। সারাদিন সেখানে কাটানোর পর সন্ধ্যাবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো তারা দুজন। সেদিন কি ঘটেছিল সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজেই সেই ঘটনার বর্ণনা দিয়েছেন। চলুন আমরা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকেই সেটা শুনি। ইবনে ইসহাক লিখেছেন, উম্মুল মুমিনিন সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু আনহা থেকে আমি একটি বর্ণনা পেয়েছি। তিনি বলেছেন, সাফিয়া বলেন, আমি ছিলাম আমার পিতা এবং চাচার সন্তানদের মধ্যে তাদের কাছে সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয়। অন্যান্য সন্তানদের তুলনায় তারা আমাকে বেশি ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর কুবা পল্লীতে বনু আমর ইবনে আউফের কাছে কিছুদিন অবস্থান করেন। এই সংবাদ পাওয়ার পর আমার পিতা হুয়াই এবং চাচা আবু ইয়াসির খুব সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলেন এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় ফিরে এলেন। সেদিন তারা দুজনই ছিলেন ভীষণ ক্লান্ত। আমি অভ্যাসবশত তাদের দিকে ছুটে গেলাম, কিন্তু তারা দুজন চিন্তায় এমনভাবে মগ্ন হয়েছিলেন যে আমার প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করলেন না। তখন আমি শুনলাম আমার চাচা আবু ইয়াসির এবং আমার পিতা তারা দুইজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। আমার চাচা বললেন, আপনি কি নিশ্চিত ইনিই সেই ব্যক্তি? আমার পিতা বললেন, হ্যাঁ আল্লাহর কসম। চাচা বললেন, আপনি তাকে ভালোভাবে চিনেছেন তো? আমার পিতা বললেন, হ্যাঁ অবশ্যই চিনেছি। আবু ইয়াসির প্রশ্ন করলেন, তাহলে এখন আপনি তার ব্যাপারে কী সিদ্ধান্ত নিলেন, কী মনোভাব পোষণ করবেন? আমার পিতা জবাব দিলেন, শত্রুতা। আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে শত্রুতা করে যাব। ইহুদিদের এই যে মনোভাব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার পরেও তার বিরুদ্ধে শত্রুতা করার সিদ্ধান্ত নিয়েছিল, এই প্রসঙ্গে ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ
আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে এমনভাবে চেনে যেভাবে চেনে নিজেদের পুত্রদেরকে, আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্য গোপন করে। এখানে প্রশ্ন আসা স্বাভাবিক, ইহুদিরা যখন সব কিছুই জানত, সব কিছুই বুঝত, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেও পেরেছিল, তাহলে এত কিছুর পরেও ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শত্রুতা করার সিদ্ধান্ত নিয়েছিল কেন? এর একটি কারণ হচ্ছে এই ইহুদিরা ভেবেছিল শেষ নবী আসবে তাদের বংশে, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে, অর্থাৎ আরবদের মাঝে এসেছিলেন তিনি। এই কারণে ইহুদিরা ইমান আনলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন এই কারণকে বিভিন্ন নাম দেওয়া যেতে পারে, এটাকে গোত্রবাদ, আসাবিয়া, জাতীয়তাবাদ কিংবা বর্ণবাদ, যেটাই বলা হোক না কেন, মূলত অহংকারের কারণেই তারা শত্রুতা করার সিদ্ধান্ত নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। এমনই হিংসুক ছিল সেই ইহুদিরা। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী। আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল খাইবার যুদ্ধের পরে। আর কিভাবে খাইবারের যুদ্ধ হয়েছিল এটা বুঝতে হলে আমাদেরকে মদিনার সেই ইহুদিদের ব্যাকগ্রাউন্ড বা পটভূমি সম্পর্কে জানতে হবে। মদিনায় ইহুদিদের মোট তিনটি গোত্র বাস করত, ওদের নাম বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। মদিনায় হিজরতের পরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তি করেছিলেন ওদের সাথে, যেন ওরা মুসলিমদের কোনো ক্ষতি না করে। কিন্তু ইহুদিরা এই চুক্তি মানল না, ওরা শত্রুতা করতে লাগলো মুসলিমদের বিরুদ্ধে। বদর যুদ্ধের পর চুক্তি ভঙ্গ করল বনু কাইনুকার ইহুদিরা, উহুদ যুদ্ধের পর চুক্তি ভঙ্গ করল বনু নাজিরের ইহুদিরা, আর খন্দক যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করল বনু কুরাইজার ইহুদিরা, আর তারাই ছিল মদিনার শেষ ইহুদি গোত্র। এখান থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটি যুদ্ধের পরেই এক একটি করে ইহুদি গোত্র চুক্তি ভঙ্গ করেছে আর বিশ্বাসঘাতকতা করেছে। এ থেকে বোঝা যায় ওরা ছিল সুযোগ সন্ধানী, যখনই সুযোগ পেয়েছে তখনই মুসলিমদের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করেছে। আর দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে পরের গোত্রগুলো আগের গোত্রের পরিণতি দেখে, অর্থাৎ নিজেদের ভুল থেকে ওরা কোনো শিক্ষা গ্রহণ করেনি। কারণ যে ইহুদি গোত্রগুলো বিশ্বাসঘাতকতা করেছে মুসলিমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছেন, তাদেরকে বহিষ্কার করেছেন, কিন্তু এটা দেখেও অন্যান্য ইহুদি গোত্রগুলো সাবধান হয়নি। বদর যুদ্ধের পর বনু কাইনুকার ইহুদিরা উস্কানিমূলক কথাবার্তা বলতে লাগলো, হাটে বাজারে মুসলিমদেরকে বিদ্রুপ করত, যুদ্ধের উস্কানি দিত। বদরে নিহত কুরাইশ নেতাদের দিকে ইঙ্গিত করে ইহুদিরা বলতো, তোমরা তো যুদ্ধ করেছো কিছু বুড়ো উটের বিরুদ্ধে, আমাদের সাথে যুদ্ধ হলে বুঝবে যুদ্ধ কাকে বলে, আমরা হলাম আসল যোদ্ধা, আসল পুরুষ। এমনই একদিনের ঘটনা, একদিন এক মুসলিম নারী, তিনি গিয়েছিলেন বনু কাইনুকার বাজারে এক ইহুদি স্বর্ণকারের দোকানে। সেখানে সেই মুসলিমা তিনি দোকানে বসে স্বর্ণ দেখছিলেন, এমন সময় এক ইহুদি চুপিসারে সেই মহিলার পিছনে গিয়ে মহিলার কাপড়ের নিচের অংশ গিট দিয়ে বেঁধে দেয় সেই মহিলার পিঠের সাথে। এরপর সেই মহিলা যখন উঠে দাঁড়ান তখন নিজের অজান্তেই তার দেহের পিছনের অংশ উন্মুক্ত হয়ে যায়, অর্থাৎ তার লজ্জাস্থান অনাবৃত হয়ে যায়। সেই মুসলিম নারী এটা বুঝতে পেরে অপমানে চিৎকার করে উঠেন, কান্নাকাটি শুরু করেন, আর সেখানে উপস্থিত ইহুদিরা খিলখিল করে হেসে উঠে এই দৃশ্য দেখে। সেখানে উপস্থিত ছিলেন একজন মুসলিম, তিনি এই ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ইহুদির উপর হামলা করে তাকে হত্যা করেন। তখন ইহুদিরাও পাল্টা হামলা করে ওই মুসলিমকে হত্যা করে ফেলে। ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধের উত্তেজনা শুরু হয়ে যায়। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বনু কাইনুকার ইহুদিদেরকে বহিষ্কার করেন। মদিনার ইহুদিদের দ্বিতীয় গোত্র বনু নাজির, ওরাও মুসলিমদেরকে নিয়ে হাসি তামাশা করত, কটাক্ষ বিদ্রুপ করত, মুনাফিকদের সাথে চক্রান্ত করে মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যার চক্রান্ত করেছিল ওরা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন একটি দুর্গের নিচে, তখন দুর্গের উপর থেকে পাথর ফেলে আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল বনু নাজিরের ইহুদিরা। এই কারণে ওদেরকেও মদিনা থেকে বহিষ্কার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওরা গিয়ে আশ্রয় নিল মদিনা থেকে 90 মাইল দূরের খাইবার নামক একটি জায়গায়। সেখানে আগে থেকে ইহুদিদের বসতি ছিল, ইহুদিদের অনেক ক্ষেত খামার আর দুর্গ ছিল সেখানে। ইহুদিরা ভাবত এইসব দুর্গ কেউ দখল করতে পারবে না, তাই খাইবারে গিয়েও তাদের শত্রুতা চলতে লাগলো আগের মতো। সেই শত্রুতার নেতৃত্ব দিত সাফিয়ার পিতা হুয়াই এবং বনু নাজির গোত্রের নেতা সাল্লাম বিন মিশকাম। আর আগেই বলেছি, এই সাল্লামের কাছেই বিয়ে দেওয়া হয়েছিল হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়াকে। অর্থাৎ সাল্লাম ইবনে মিশকাম ছিল উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার প্রথম স্বামী। সাল্লাম ইবনে মিশকাম ছিল ইসলামের কুখ্যাত শত্রুদের একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তার শত্রুতার ইতিহাস বেশ দীর্ঘ। সে ছিল ইহুদি পণ্ডিতদের একজন। মদিনায় থাকাকালে সে রাসূলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাত, ইহুদিদের ধর্মগ্রন্থের অপব্যাখ্যা করে রাসূলের বিরুদ্ধে বিতর্কে লিপ্ত হতো। মদিনা থেকে যখন বনু নাজিরকে বহিষ্কার করে দেওয়া হয়, তখন সাল্লাম গিয়ে আশ্রয় নেয় খাইবারে। এই সাল্লাম ইবনে মিশকাম এবং সাফিয়ার পিতা হুয়াই ইবনে আখতাবের শত্রুতা কত মারাত্মক ছিল, এটা বোঝার জন্য আরেকটি তথ্যই যথেষ্ট। এই দুইজন ব্যক্তি এবং অন্যান্য ইহুদি নেতারা আরবের মুশরিকদের কাছে গিয়ে বলতো, মুহাম্মাদের ধর্ম থেকে তোমাদের ধর্মই উত্তম, তোমরা সবাই মিলে একটি বিরাট জোট বানাও, এরপর একসাথে হামলা করো মদিনায়, তাহলে মুসলিমরা ধ্বংস হয়ে যাবে। এভাবে সাল্লাম এবং সাফিয়ার পিতা হুয়াই এবং অন্যান্য ইহুদি নেতারা মিলে মুসলিমদের বিরুদ্ধে খন্দক যুদ্ধের আয়োজন করেছিল। তখন আরবের সমস্ত কাফের মুশরিকরা একজোট হয়ে 10,000 সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার জন্য মদিনা ঘেরাও করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খবর পেয়ে মদিনার চারপাশে গর্ত বা খাল খুঁড়েছিলেন এবং সে কারণে সেই যুদ্ধকে বলা হয়ে থাকে খন্দকের যুদ্ধ। সেই পরীক্ষার কারণে মুশরিকদের বাহিনী মদিনায় ঢুকতে পারল না, তবুও প্রায় এক মাস পর্যন্ত ওরা মদিনা অবরোধ করে রেখেছিল। সেই অবরোধের সুযোগে গোপনে একসময় মদিনায় অনুপ্রবেশ করল হুয়াই বিন আখতাব। হুয়াই বিন আখতাব ছিল বনু নাজির গোত্রের নেতা, আর বনু নাজিরকে তো আগেই মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল উহুদ যুদ্ধের পরে তাদের বিশ্বাসঘাতকতার কারণে। এই কারণে হুয়াই বিন আখতাবের কোনো অনুমতি ছিল না মদিনায় প্রবেশ করার। কিন্তু খন্দক যুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে সে গোপনে মদিনায় ঢুকল। তখন মদিনায় ইহুদিদের শুধুমাত্র একটি গোত্র অবশিষ্ট ছিল, ওদের নাম বনু কুরাইজা। হুয়াই বিন আখতাব বনু কুরাইজার ইহুদি নেতাদের সাথে দেখা করে বলল, এই সুযোগে তোমরাও যোগ দাও মুশরিকদের সাথে আর হামলা করো মুসলিমদের উপর। এই কথা শুনে মুশরিকদের সাথে যোগ দিল মদিনায় বসবাসরত শেষ ইহুদি গোত্র বনু কুরাইজা। তখন কঠিন বিপদে পড়ে গেলেন মুসলিমরা। মদিনার বাইরেও শত্রু, ভেতরেও শত্রু। বাইরে ছিল আরবের মুশরিকদের শত্রুতা, আর ভেতরে ছিল ইহুদিদের শত্রুতা। সেটা ছিল এক কঠিন পরিস্থিতি। আল্লাহ তাআলা সেই পরিস্থিতি বর্ণনা দিয়ে বলেছেন,
إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا
যখন শত্রুরা তোমাদের নিকটবর্তী হয়েছিল প্রতিটি উচ্চভূমি এবং নিম্নভূমি থেকে, এবং যখন তাদেরকে দেখে তোমাদের দৃষ্টি ভ্রম হচ্ছিল, প্রাণ কণ্ঠাগত হয়েছিল, এমনকি তোমরা আল্লাহ সম্পর্কেও নানা রকমের বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে, সেই সময় মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল। আর স্মরণ করো সেই সময়ের কথা, যখন মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, আমাদেরকে দেয়া আল্লাহ ও তার রাসূলের ওয়াদা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ খন্দক যুদ্ধের পরিস্থিতি এতটাই মারাত্মক ছিল যখন তারা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ওয়াদার ব্যাপারেও সন্দেহ পোষণ করছিল। এমনই একটি অবস্থায় আল্লাহ তাআলার সাহায্যও চলে এলো। এক রাতে শুরু হলো প্রচণ্ড ঝড়, ঝড়ের বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেল মুশরিকদের তাঁবু, উল্টে গেল ওদের সব হাড়ি বাতিল, চুলার আগুন নিভে গেল, শীতে ওরা কাঁপতে লাগলো ঠান্ডায়। এতে বিরক্ত হয়ে উঠল মুশরিকরা, যুদ্ধের চিন্তা বাদ দিয়ে ওরা দল বলে পালিয়ে গেল মদিনা থেকে। মুশরিকরা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার দুর্গ ঘেরাও করলেন, কারণ ওরা বিশ্বাসঘাতকতা করেছিল। এর শাস্তি হিসেবে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার ধরা পড়ে গেল বনু নাজিরের নেতা এবং সাফিয়ার পিতা হুয়াই ইবনে আখতাব। তাকে গ্রেফতার করা হলো, সেই ছিল সব চক্রান্তের নেতা। অন্যান্য ইহুদিদের সাথে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুর আগ মুহূর্তেও কোনো অনুশোচনা ছিল না হুয়াইয়ের মনে। এতদিনের এইসব অপকর্মের জন্য সে মোটেও লজ্জিত ছিল না। হুয়াই বিন আখতাবকে যখন বন্দি করে নিয়ে আসা হয়, তখন সে ঢিলে ঢালা একটা জামা পরা অবস্থায় ছিল। সেই জামার বিভিন্ন অংশে সে নিজের হাতের আঙ্গুল ঢুকিয়ে ছিদ্র করে ফেলে, যেন তার মৃত্যুর পর সেই জামাটি কেউ গনিমত হিসেবে গ্রহণ করতে না পারে। তার অন্তরে এতটাই শত্রুতা এবং বিদ্বেষ ছিল মুসলিমদের প্রতি। তখন হুয়াই বিন আখতাবের হাত দুটো তার ঘাড়ের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। রাসূলের সামনে এসে হুয়াই বিন আখতাব বলল, আল্লাহর কসম, আপনার সাথে শত্রুতা করার কারণে আমার মধ্যে কোনো অনুশোচনা নেই। কিন্তু আসল ব্যাপার তো এটাই যে, যারা আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহও তাদেরকে পরিত্যাগ করেন। এরপর হুয়াই বিন আখতাব তার দলবলের দিকে তাকিয়ে বলল, তোমরা শুনে রাখো, আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। একটি কিতাব, তাকদীরের বিধান আর গণহত্যা, এটাই লেখা ছিল বনী ইসরায়েলের জন্য। এরপর সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে এবং তার শিরচ্ছেদ করা হয়। আর এভাবেই শেষ হয়েছিল মদিনার ইহুদিদের শত্রুতা। তবে চলতে লাগল খাইবারের ইহুদিদের শত্রুতা, কারণ ওটাই ছিল সব চক্রান্তের ঘাঁটি। এই ছিল পঞ্চম হিজরি পর্যন্ত ঘটনা। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি সপ্তম হিজরির ঘটনায়। হুদাইবিয়ার চুক্তির মাধ্যমে আরবের মুশরিকরা কথা দিয়েছিল আগামী 10 বছর ওরা মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের শত্রুতা থেকে কিছুদিনের জন্য অবসর পেলেন। আর এই সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুক থেকে ইহুদিদের চক্রান্ত মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন। ইহুদিদের চক্রান্তের আখড়া ছিল খাইবার। 1400 সাহাবি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন খাইবারের দিকে। সাহাবিরা খাইবারে গিয়ে পৌঁছালেন রাতের বেলা। ইহুদিরা কেউই জানত না মুসলিম বাহিনীর আগমনের খবর। সকালে ঘুম থেকে উঠে ওরা দেখে চোখের সামনে মুসলিমদের সৈন্যবাহিনী এসে হাজির। এতে ভয় পেয়ে যায় ইহুদিরা, দুর্গের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে ওরা। ইহুদিদের অনেকগুলো দুর্গ ছিল খাইবারে। একে একে সবগুলো দুর্গ জয় করে নেন সাহাবিরা। আর এভাবেই পরাজিত হয় খাইবারের ইহুদিরা। তাদের খেজুর বাগান, ক্ষেত খামার সহ সমস্ত সম্পত্তি চলে আসে মুসলিমদের হাতে। এই যুদ্ধে নিহত হয় সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাবেক স্বামী সাল্লাম ইবনে মিশকাম এবং তৎকালীন স্বামী কিনানা বিন আবুল হুকাইক। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন খাইবারের ইহুদিদেরকে সবাইকে উচ্ছেদ করবেন, তাদেরকে একেবারে আরব উপদ্বীপ থেকে তাড়িয়ে দেবেন। পরবর্তীতে দেখা গেল ইহুদিদের এত ক্ষেত খামার, খেজুর বাগান, এগুলো দেখাশোনা করবে কে, চাষাবাদ করবে কে? কাজেই সেই পরিস্থিতিতে ইহুদিদের আবেদনের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখেন। তখন সিদ্ধান্ত নেওয়া হয় ইহুদিরা খাইবারের ক্ষেত খামারে কাজ করবে এবং এভাবে কাজ করে যা ফসল ফলাবে তার অর্ধেক মুসলিমদেরকে খাজনা দেবে। আর এরপর মুসলিমরা যখনই চাইবে তখনই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করতে পারবে। এভাবেই চলতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের কিছু সময় পর্যন্ত এভাবেই চলেছিল। কিন্তু এরপরেও ইহুদিরা কখনও এক মুহূর্তের জন্যও শত্রুতা বাদ দেয়নি, বরং সবসময় নানা রকমের সমস্যা সৃষ্টি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন যেন আরব উপদ্বীপ থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বহিষ্কার করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের মাটিতে কোনো দুই ধর্ম একত্রিত হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, লা ইন ইশতু ইনশা আল্লাহ লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরাব হাত্তা লা আদাআ ইল্লা মুসলিমা। আল্লাহ চাইলে যদি আমি আরও কিছুদিন বেঁচে থাকি তাহলে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অবশ্যই আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করে দেব, যেন এখানে মুসলিম ছাড়া আর কেউ বসবাস করতে না পারে। কাজী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়ত অনুসারে ইহুদিদেরকে খাইবার থেকে বহিষ্কার করে দেন। খাইবার যুদ্ধের পর যে ইহুদিরা বন্দী হয়েছিল তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো এবং যুদ্ধের নিয়ম অনুসারে তাদেরকে দাস দাসী বানানো হলো। তখন সাহাবিদের মধ্যে একজন দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু একজন দাসী চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ বললেন, তুমি যাকে ইচ্ছা বেছে নাও। দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু বেছে নিলেন হুয়াই বিন আখতাবের কন্যা সাফিয়াকে। এই দৃশ্য দেখে আপত্তি জানালেন একজন সাহাবি। তিনি বললেন, আল্লাহর রাসূল, এই সাফিয়া তো বনু নাজির এবং বনু কুরাইজার সর্দারের মেয়ে, কাজেই একমাত্র আপনি ছাড়া কেউ তার উপযুক্ত নয়। উল্লেখ্য, যুদ্ধবন্দীদেরকে বন্টনের ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে বন্দীদেরকে তাদের সামাজিক মর্যাদা অনুসারে বন্টন করা হয়। এ কারণেই সাফিয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে উক্ত সাহাবি বলেছিলেন, ইয়া রসুলাল্লাহ, সে তো ইহুদিদের সর্দারের মেয়ে, কাজেই আপনি ছাড়া কেউই তার জন্য উপযুক্ত নয়। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জন্মেছিলেন বনু নাজির গোত্রে, আর এটা ছিল ইহুদিদের সবচেয়ে সম্পদশালী গোত্র। প্রচুর ধন সম্পদের মালিক ছিল ওরা। বংশমর্যাদার পাশাপাশি আচার আচরণ, সৌন্দর্য এবং বুদ্ধিতেও সাফিয়া ছিলেন সকলের সেরা। আর আমরা আগেই বলেছি, সাফিয়া ছিলেন নবী হারুন আলাইহিস সালামের বংশধর। এসব কারণে সাফিয়াকে বলা হতো ইহুদিদের রাজকন্যা। তাই একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউই সাফিয়ার জন্য উপযুক্ত ছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহিয়া আল কালবিকে বললেন, তুমি অন্য কোনো বন্দীকে বেছে নাও। এরপর দেহিয়া আল কালবি অন্য আরেকজন দাসীকে গ্রহণ করেন আর সাফিয়াকে পাঠিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়ার সামনে দুইটি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলেন। তিনি বলেন, তুমি মুসলিম হয়ে যাও, সেই ক্ষেত্রে আমি তোমাকে বিয়ে করে নেব, তুমি আমার সাথে থাকতে পারবে। আর যদি ইহুদি হয়ে থাকতে চাও, আল্লাহ চাইলে হয়তো তুমি একসময় তোমার গোত্রের লোকের কাছে ফিরে যেতে পারবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটি প্রস্তাব দিয়েছেন, উভয় প্রস্তাবই সাফিয়ার জন্য লাভজনক ছিল। প্রথম প্রস্তাব, ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করা। এটা তো দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় সফলতা। একদিকে ইসলাম গ্রহণ, হেদায়ত লাভ করা, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য। আর এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো জোর করেননি বা বাধ্য করেননি। আর দ্বিতীয় প্রস্তাব দিয়ে তিনি বলেছিলেন, অথবা যদি তুমি ইহুদি হয়ে থাকতে চাও, হয়তো একসময় তোমাকে মুক্তি দেওয়া হবে আর তখন তুমি তোমার গোত্রের লোকের কাছে ফিরে যেতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন যে কিছু একটা হতে পারে, তখন ধরে নিতে হবে সেটা হবেই। অর্থাৎ সাফিয়া যদি ইসলাম গ্রহণ নাও করতেন, তবুও তাকে মুক্তি দেওয়া হতো, তাকে তার গোত্রের লোকের কাছে ফিরিয়ে দেওয়া হতো। চলুন দেখা যাক সেই পরিস্থিতিতে সাফিয়া কোন প্রস্তাবটি বেছে নিলেন। আমরা আগেই বর্ণনা করেছি, সাফিয়া শৈশবে সেই ঘটনাটি নিজেই প্রত্যক্ষ করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মদিনায় এসেছিলেন এবং সাফিয়ার পিতা রাসূলকে দেখতে গিয়েছিল। এবং এরপর সাফিয়ার পিতা এবং চাচা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। এরপরেও তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে শত্রুতার সিদ্ধান্ত নিয়েছিল। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন। কাজেই সাফিয়া খুব ভালোভাবেই জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, সত্য নবী। যদিও এই ঘটনার আগ পর্যন্ত সাফিয়া ইসলাম গ্রহণ করেননি, তবে ইসলাম সম্পর্কে এই তথ্যটি তার ভালোভাবেই জানা ছিল। এখানে আরেকটি ঘটনা উল্লেখযোগ্য। সাল্লাম ইবনে মিশকামের সাথে তালাকের পর সাফিয়ার বিয়ে হয়েছিল কিনানা ইবনে রবির সাথে। এই বিয়ে হয়েছিল খাইবার যুদ্ধের মাত্র কয়েকদিন আগে। বিয়ের রাতে সাফিয়া একটি স্বপ্ন দেখেন। তিনি তার স্বামী কিনানাকে বলেন, আমি স্বপ্নে দেখলাম মদিনা থেকে একটি চাঁদ ছুটে আসছে আমার দিকে। এরপর সেই চাঁদটি এসে পড়ল আমার কোলের উপরে। এই কথা শুনে রেগে উঠল সাফিয়ার স্বামী কিনানা, জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল সাফিয়ার মুখে। আর এতে সাফিয়ার চেহারায় বা চোখের চারপাশে কালচে দাগ বসে গেল। সাফিয়ার স্বপ্নের অর্থ কী সেটা কিনানা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল, আর এ কারণেই সে খেপে উঠেছিল। সাফিয়ার স্বপ্নের কথা শুনে কিনানা বলল, তোমার স্বপ্নের মানে হচ্ছে আরবের বাদশাহ মুহাম্মাদের সাথে তোমার বিয়ে হবে। আরবের বাদশাহ এই কথাটা ইহুদিরা ব্যঙ্গ করে বলতো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে সমগ্র আরব উপদ্বীপ মুসলিমরা বিজয় করবে, এবং শুধু তাই নয়, দুনিয়ার পূর্ব পশ্চিম সমস্ত এলাকা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এইসব কথা শুনে ইহুদিরা ব্যঙ্গ করে বলতো, তিনি তো আরবের বাদশাহ। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাফিয়ার বিয়ে হবে। স্বামী কিনানার মুখে এই কথা শুনে খুবই অবাক হয়েছিলেন সাফিয়া। সেদিন তিনি কিছুই বুঝতে পারেননি কিনানার এই কথার অর্থ। কিন্তু কয়েকদিন পর যখন সাহাবিরা যুদ্ধ করতে খাইবারে এলেন আর সেই যুদ্ধে কিনানা নিহত হল, এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে বেছে নিলেন যুদ্ধবন্দিনীদের মধ্য থেকে, আর তাকে প্রস্তাব দিলেন, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমার সাথে থাকতে পারবে, তখন স্বাভাবিকভাবেই আমরা অনুমান করতে পারি সাফিয়া কোন প্রস্তাবটি বেছে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব শুনে সাফিয়া সাথে সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে থেকেই আমি ইসলাম গ্রহণের চিন্তা করছিলাম, আর এই ইহুদিদের মধ্যে আমার কোনো অভিভাবক নেই, আমার পিতা ভাই কেউই বেছে নেই, তাই আমি ইহুদিদের কাছে ফিরে যেতে চাই না, আল্লাহ ও তার রাসূলই আমার কাছে বেশি প্রিয়। এই কথা বলে ইসলাম গ্রহণ করলেন সাফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দিলেন আর বিয়ে করে নিলেন এবং স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। এভাবেই সত্যি হলো উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার দেখা সেই স্বপ্ন। তিনি হয়ে গেলেন আমাদের মা, অর্থাৎ তিনি হয়ে গেলেন উম্মুল মুমিনিনদের একজন। দাসত্ব থেকে মুক্তিই ছিল সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের মোহর। এই ঘটনা থেকে ইসলামী আইনশাস্ত্র বা ফিখের একটি নিয়ম জানা যায়, যদি কোনো বন্দীকে বিয়ের উদ্দেশ্যে মুক্ত করে দেওয়া হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়াই বিয়ের মোহরানা হিসেবে গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সর্বপ্রথম এই নিয়ম চালু করেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কোনো অভিভাবক উপস্থিত ছিল না, আর এর কোনো প্রয়োজনও ছিল না, কারণ আমরা জানি সাফিয়া ছিলেন যুদ্ধবন্দিনী, তিনি ছিলেন দাসী, আর কোনো দাসীকে বিয়ে করার জন্য অভিভাবকের প্রয়োজন হয় না, বরং সেই দাসীর মালিক হয়ে যাওয়াই যথেষ্ট। আর যখন কেউ যুদ্ধবন্দিনী হিসেবে মুসলিমদের কাছে আসে তখন তার পূর্বের সমস্ত বিয়ে বাতিল হয়ে যায়। কোনো স্বাধীন নারীকে বিয়ের ক্ষেত্রে ইসলামী ফিকহের নিয়ম হচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত ইদ্দত পালনের পর সেই নারী অন্য পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবেন, আর সেই ক্ষেত্রে ইদ্দতের সময়সীমা হচ্ছে 4 মাস 10 দিন। তবে দাসীদের প্রসঙ্গ আলাদা, তাদের ক্ষেত্রে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালনের কোনো প্রয়োজন নেই, বরং যখনই তাদের একবার মাসিক হয়ে যাবে তখনই তাদেরকে গ্রহণ করা যাবে। মাসিক পর্যন্ত অপেক্ষা করার কারণ হচ্ছে দাসীর গর্ভে কোনো সন্তান আছে কি না এটা নিশ্চিত করা। এভাবে সন্তানের পিতৃপরিচয় নির্ধারণ করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসলাম মানুষের বংশধারাকে সংরক্ষণ করে। খাইবার থেকে মদিনা ফেরার পথে উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হায়েজ হয়ে যায়, ফলে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈধ হয়ে যান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফিয়ার হায়েজ না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ তার সাথে অন্তরঙ্গ হননি। যখন মুসলিমরা খাইবার থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, খাইবার থেকে 6 মাইল দূরে যাওয়ার পর মুসলিমরা যাত্রাবিরতি করলেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার সাথে রাত্রি যাপনের ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু সেদিন সাফিয়া এতে রাজি হলেন না। এরপর তারা যখন খাইবার থেকে আরও দূরে চলে আসলেন, অর্থাৎ একদিনের পরিমাণ দূরত্বে আসসুহুবা নামক জায়গায় চলে এলেন, তখন উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতে রাজি হন। সাহাবা নামক জায়গায় পৌঁছানোর পর সবাই যাত্রাবিরতি করলেন এবং সেই দিন মহিলা সাহাবিরা নববধূর সাজে সাজিয়ে দিলেন উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে। তারা সাফিয়ার মাথার চুল আঁচড়ে দিলেন, গায়ে সুগন্ধি লাগিয়ে দিলেন, কাপড় পাল্টে দিলেন। এরপর তাকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইবনে সাদের বর্ণনা থেকে জানা যায়, উম্মে সিনান রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমরা ভাবিনি পথিমধ্যে যাত্রার মধ্যে এভাবে বিয়ের প্রস্তুতি নিতে হবে। এই কারণে আমরা হতাশা প্রকাশ করছিলাম, কারণ এই বিয়ের কোনো জাঁকজমক বা আয়োজনের কোনো ব্যবস্থা আমরা করতে পারছিলাম না। আমরা কয়েকটি চাদর জোগাড় করলাম এবং গাছের ডালের সাথে চাদরগুলোকে বেঁধে ঘরের ছাউনির মতো তৈরি করলাম। এরপর আমাদের কাছে থাকা সবচেয়ে উত্তম পোশাকটি নিয়ে এলাম সাফিয়াকে পরানোর জন্য। তাকে সেই পোশাক পরিয়ে দিলাম, তার মাথার চুল আঁচড়ে দিলাম, সুগন্ধি লাগালাম এবং এভাবে আল্লাহ রাসূলের জন্য তাকে সাজিয়ে দিলাম। উম্মে সিনান রাদিয়াল্লাহু আনহা বলছেন, সাফিয়া ছিলেন একজন কম বয়সী সুন্দরী নারী এবং সাজানো হলে তার সৌন্দর্য আরও বেড়ে যেত। আমরা তাকে শিখিয়ে দিয়েছিলাম, যখন আল্লাহ রাসূল তোমার ঘরে প্রবেশ করবে তুমি তাকে উঠে দাঁড়িয়ে আমন্ত্রণ জানাবে, এবং সাফিয়া সেটাই করেছিলেন। এরপর আমরা ঘর ছেড়ে সেখান থেকে চলে আসি। উম্মে সিনান রাদিয়াল্লাহু আনহা বলেন, পরদিন আমরা সাফিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ রাসূলকে তুমি কেমন দেখলে? সাফিয়া জবাব দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে খুবই হাসিখুশি অবস্থায় ছিলেন, তিনি সারা রাত জেগে আমার সাথে গল্প করেছেন। উম্মে সিনান রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই রাতে আমরা যে সুগন্ধি ব্যবহার করেছিলাম এর থেকে সুন্দর সুগন্ধি আমি আর জীবনে কখনও পাইনি। অর্থাৎ সেই রাতে তারা যাই করেছিলেন আল্লাহ তাআলা তাতে অনেক বেশি বারাকা ঢেলে দিয়েছিলেন। একটি হাদিসে এসেছে, উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার কাছে জানতে চেয়েছিলেন কেন আগের রাতে তিনি তার থেকে দূরে ছিলেন। জবাবে সাফিয়া বলেন, আল্লাহর রাসূল, গত রাতে আমরা ছিলাম ইহুদিদের দুর্গের একেবারে কাছাকাছি, তাই আমার ভয় হচ্ছিল যদি ওরা আপনার কোনো ক্ষতি করতে আসে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মুখে এমন কথা শুনে খুশি হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। এরপর সেই বিয়ের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে অনেক কথা বলেন, অনেক গল্প করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফিয়া, তোমার পিতা আমাদের বিরুদ্ধে শত্রুতা করেছিল, আরবের লোকদেরকে একত্রিত করেছিল। এভাবে একে একে তিনি ইহুদিদের শত্রুতার সবগুলো ঘটনা বর্ণনা করতে থাকেন, আর সেই কথাগুলো শুনে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মনে জমে থাকা সব কষ্ট দূর হয়ে যায়, আর বেড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘনিষ্ঠ হন এবং রাত্রি যাপন করেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল লক্ষ্য করলেন যে আমার চোখের চারপাশে কালচে দাগ ছিল, অর্থাৎ চেহারায় সেই থাপ্পরের দাগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সাফিয়ার কাছে জানতে চাইলেন। তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার দেখা সেই স্বপ্নের কথা বর্ণনা করেন, এবং সেই স্বপ্নের বর্ণনা শুনে সাফিয়ার আগের স্বামী তাকে তার চেহারায় আঘাত করেছিল সেটাও জানান। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর বাইরে এসে দেখেন তরবারি হাতে দাঁড়িয়ে আছেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। সারারাত এভাবেই রাসুলের তাঁবুর বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। আল্লাহ রাসুলের কারণ জানতে চাইলেন। তখন আবু আইয়ুব বললেন, ইয়া রাসুলাল্লাহ, এই মহিলার পিতা, স্বামী, ভাইসহ আত্মীয়রা নিহত হয়েছে আমাদের হাতে। তাই আমার ভয় হচ্ছিল যদি সে আপনার কোনো ক্ষতি করে ফেলে। এ কথা শুনে হেসে ফেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি দোয়া করেন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত দিলেন এবং খাবারের আয়োজন করা হয়। এই ঘটনা থেকে বোঝা যায় বিয়ের কয়েকদিন পরেও ওয়ালিমার আয়োজন করা হতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন তারা ছিলেন একটি সফরে, কাজে তাদের কাছে খুব বেশি খাবার ছিল না। এরপরেও যতটুকু খাবার ছিল তারা সেগুলো সব একত্রিত করলেন। কেউ নিয়ে এলেন খেজুর, কেউ আনলেন চর্বি, কেউ নিয়ে এলেন আটা। এভাবে সবগুলো একত্রে মিশিয়ে হাইস নামের একটি খাবার তৈরি করা হলো। খেজুরের সাথে আটা, ঘি, পনির, মাখন এগুলো মিশিয়ে তৈরি করা হলো সেই খাবার। এটাই ছিল উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের দাওয়াতের খাবার। এভাবে সফরের মধ্যে সেই বিয়ের অনুষ্ঠান সংঘটিত হলো। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আবার রওনা দিলেন মদিনার দিকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপরে বসিয়ে দিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বের হলেন উম্মুল মুমিনিনদের মতো বিশেষ পর্দা করে। এই দৃশ্য দেখে সবাই বুঝতে পারলেন সাফিয়াকে দাসী হিসেবে নয় বরং সরাসরি উম্মুল মুমিনিন হিসেবে বা নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইবার থেকে মদিনায় ফেরার পথেও আরও বেশ কিছু ঘটনা ঘটেছিল। তার মধ্যে চমৎকার একটি ঘটনা হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার উটের উপরে ওঠার ঘটনা। আমাদের মা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ছোটোখাটো আকৃতির, তাই একা একা উঠতে পারতেন না উটের পিঠে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার কাজ করলেন। তিনি তার নিজের এক পায়ের হাঁটু ভাঁজ করে হাঁটু গেড়ে বসে পড়লেন সাফিয়ার সামনে, যেন রাসূলের হাঁটুর উপর পা রেখে সেটাকে সিঁড়ি বানিয়ে উটের উপরে উঠতে পারেন আমাদের মা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। কিন্তু রাসূলের হাঁটুতে পা রেখে উটের উপরে উঠবেন, স্বাভাবিকভাবেই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সংকোচ করছিলেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পা ধরলেন এবং সেটাকে নিজের হাঁটুর উপরে রাখলেন, আর এভাবে তাকে উঠিয়ে দিলেন উটের উপরে। শুধু তাই নয়, রাসূলের হাঁটুতে পা রেখে উটের উপরে ওঠার সময় সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পা যেন উন্মুক্ত না হয়ে যায়, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর খুলে সেটা দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে ঢেকে দিলেন। উম্মুল মুমিনিনদের প্রতি এমনই সুন্দর আচরণ করতেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের মতো এত উন্নত, রুচিশীল এবং উত্তম আখলাকের মানুষ আমি আর কোথাও দেখিনি। এরপর তারা যাত্রা শুরু করলেন মদিনার উদ্দেশ্যে। উট নিয়ে অনেকগুলো ঘটনাই আছে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনে। সাহাবা নামক জায়গা থেকে যখন তারা মদিনায় ফিরছিলেন, তখন এক জায়গায় রাসূলের উট হোঁচট খায়। এতে ভারসাম্য হারিয়ে উট থেকে মাটিতে পড়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তবে আল্লাহর ইচ্ছায় তারা আঘাত পাননি বা আহত হননি, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। উট থেকে পড়ে যাওয়ার সাথে সাথে একটি চমৎকার দৃশ্য দেখা গেল সেখানে। রাসূলের আশেপাশে যেসব সাহাবায়ে কেরাম ছিলেন, তারা সাথে সাথে অন্যদিকে অর্থাৎ বিপরীত দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। এর কারণ কি? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই সেই উটের উপরে থাকতেন, তাহলে সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যে সেখানে ছুটে আসতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত পেয়েছেন কিনা, তার কোনো সাহায্য লাগবে কিনা সেটা দেখার জন্য এগিয়ে আসতেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, সেখানে সেই উটের উপরে আল্লাহ রাসূলের সাথে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন। কাজেই সাহাবায়ে কেরাম সবাই অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন এই কারণে যেন তারা দুজন তাদের মধ্যে নিজেদের প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষা করতে পারেন, যেন এই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াতে পারেন এবং উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও উঠে দাঁড়ান এবং নিজেদেরকে ঠিকঠাক করে নিতে পারেন। এভাবেই কিছু সময় কেটে যায়। এরপর একজন সাহাবি সেখানে সাহায্যের জন্য এগিয়ে এলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তার উটের উপর থেকে লাফিয়ে পড়ে দ্রুত ছুটে এলেন আল্লাহ রাসূলের দিকে। এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পেয়েছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, না, তুমি বরং এই মহিলাকে দেখো। সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটি কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে ফেলেন। এটা করলেন উম্মুল মুমিনিন থেকে পর্দা রক্ষা করার জন্য। এরপর তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার দিকে এগিয়ে গিয়ে তার গায়ের উপরে একটি চাদর ছুঁড়ে দেন। আর এই সময়ের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি উঠে দাঁড়ান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে আবারও সেই উটের উপরে তুলে দেন। এই ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার প্রতি সাহাবীদের শ্রদ্ধাবোধের একটি চমৎকার দৃষ্টান্ত পাওয়া যায়। মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যান একজন আনসারী সাহাবির বাড়িতে, এবং তিনি হচ্ছেন আল হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবি তার বাড়ির একটি ঘর খালি করে দেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জন্য। কিছুদিন পর্যন্ত সেই বাড়িতেই থাকেন আমাদের মা উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। এরপর মসজিদে নববীর পাশে একটি নতুন কক্ষ নির্মাণ করা হয় এবং তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে চলে আসেন। রাসূলুল্লাহ সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। এই খবর শুনে তাকে দেখতে ছুটে এলেন মদিনার নারীরা। তারা উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করলেন এবং তাকে অভিনন্দন মোবারকবাদ জানাতে লাগলেন আর তার রূপ সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন। এমন সময় অন্যান্য উম্মুল মুমিনীনরাও দেখতে এলেন সাফিয়াকে। সাফিয়ার রূপ এবং সৌন্দর্যের কথা শুনে তারা বেশ কৌতূহলী হয়ে সেখানে এসেছিলেন। তবে তাদের মধ্যে সবচেয়ে কৌতূহলী ছিলেন আমাদের মা উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সাফিয়াকে দেখতে আসার প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি মজার ঘটনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়ি থেকে বের হয়েছিলেন নিকাবে মুখ ঢেকে। সেই সময় তিনি খুবই সাবধানে গোপনে পথ চলছিলেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে না ফেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই একসময় দেখে ফেলেন আয়েশাকে। তিনিও গোপনে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিছু পিছু চলতে লাগলেন। এরপর অপেক্ষা করতে লাগলেন কখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হবেন সেই আনসারি সাহাবির বাড়ি থেকে। একসময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বাড়ি থেকে বের হলেন আর তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ওহে হুমায়রা, কেমন দেখলে তাকে? উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উম্মুল মুমিনীন সাফিয়ার কোনো প্রশংসা করলেন না তিনি, বরং একটু খোঁচা দিয়ে বললেন, কী আর দেখব, এক ইহুদি মেয়েকেই তো দেখে এলাম। এভাবে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোঝালেন সাফিয়ার মধ্যে তেমন বিশেষ কিছু আর দেখিনি, আর সাধারণভাবে বললেন, কী আর দেখব, এক ইহুদি মেয়েকেই দেখে এলাম। অনেকেই এই কথাটিকে ব্যাখ্যা করে বলে থাকেন, জাতিগতভাবে আরবদের সাথে ইহুদিদের চেহারায় কিছুটা ভিন্নতা ছিল, সেই অর্থেও এই কথাটি বলতে পারেন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আর তিনি যদি রাসূলের প্রতি ভালোবাসা থেকে এবং সতীনদের প্রতি যে সহজাত ঈর্ষা বোধ সেটা থেকেও এই কথাটি বলে থাকেন, তাহলে এজন্য তিনি ক্ষমাপ্রাপ্ত। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংশোধন করে দিলেন এবং বললেন, তুমি এভাবে বলো না, বরং সাফিয়া ইসলাম গ্রহণ করেছে এবং একজন ভালো মুসলিম হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ইমানের প্রশংসা করলেন এবং তিনি একজন ভালো মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার সাক্ষ্য দিলেন। আরেকবারের ঘটনা, কোনো এক কথা প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত দিয়ে ইশারা করে বোঝালেন সাফিয়া তো এই রকম, অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উচ্চতায় খাটো ছিলেন, তিনি সেটা হাত দিয়ে ইশারা করে বোঝালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করলেন না, কারণ এভাবে একজনের অনুপস্থিতিতে আরেকজন সম্পর্কে কোনো কিছু ইঙ্গিত করা বা কোনো কিছু বলা যা শুনলে সেই ব্যক্তি মন খারাপ করে এমনটা করা উচিত নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি এমন একটি কথা বলেছ সেটা যদি সাগরের পানির সাথেও মিশিয়ে দেওয়া হতো তাহলে সাগরের পানিও ঘোলা হয়ে যেত। লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এই ঘটনাটি বর্ণনা করেছেন। উম্মুল মুমিনীনদের মধ্যে পারস্পরিক সহজাত ঈর্ষাবোধের আরও অন্যান্য যেসব হাদিস, সেই হাদিসগুলোর মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এটা বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যায় উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত সত্যবাদী ছিলেন। কোনো বর্ণনা সেটা নিজের বিরুদ্ধে গেলেও কখনও সেটা গোপন রাখেননি, লুকিয়ে রাখেননি। আর আমরা এই সিরিজে এর আগেও বহুবার বলেছি, সতীনদের মধ্যে সহজাত যে ঈর্ষাবোধ সেই কারণেই এমনটা হয়ে থাকে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনীনদের মধ্যে ঘটনাগুলোতে নাক গলাতেন না, তিনি সেগুলোকে উপেক্ষা করার চেষ্টা করতেন আর যখন কোনো প্রয়োজন দেখা দিত তখন সেগুলোকে সংশোধন করে দিতেন, যেভাবে এই ঘটনায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তিকে সংশোধন করে দিয়েছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইহুদি বংশোদ্ভূত, সেখান থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন, ফলে সঙ্গত কারণেই কিছু জটিলতার মুখোমুখি হতে হয়েছিল সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে। একদিনের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে দেখেন উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার ঘরে বসে কান্নাকাটি করছেন। এই দৃশ্য দেখে অবাক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাফিয়ার কাছে তিনি তার কান্নার কারণ জানতে চাইলেন। সাফিয়া বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ইহুদি বংশোদ্ভূত আর ইহুদিরা হচ্ছে মুসলিমদের চিরশত্রু। এ কারণেই ইহুদির মেয়ে বলে খোটা দিলে দুঃখ পেতেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। যেহেতু তার অন্তরে খাঁটি ঈমান ছিল, এ কারণে তিনি সেই কথাটি সহ্য করতে পারতেন না। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সংশোধন করে দেন এবং তাকে নিষেধ করে দেন এই ধরনের কথা বলতে। আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ বলেন, তুমি তো একজন নবীর মেয়ে, তোমার চাচাও একজন নবী আর তোমার স্বামীও একজন নবী, তাহলে হাফসার তুলনায় তোমার মর্যাদা কম হলো কিভাবে? এভাবে সাফিয়াকে সান্ত্বনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন সাফিয়া ছিলেন নবী হারুন আলাইহিস সালামের বংশধর, সুতরাং হারুন আলাইহিস সালাম ছিলেন তার বংশীয় পিতা, আর মূসা আলাইহিস সালাম ছিলেন তার বংশীয় চাচা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম, যিনি কিনা সব নবীদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি নিজেই হচ্ছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী। কাজেই সাফিয়ার মর্যাদা কম হলো কিভাবে? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন একজন উদার মনের মানুষ, তিনি সবাইকে উপহার দিতে ভালোবাসতেন। মদিনায় আসার সময় উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কানে দুটি স্বর্ণের দুল ছিল। সেই দুল দুটির একটি তিনি উপহার দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, আরেকটি দুল তিনি ভাগ করে দেন সমস্ত উম্মুল মুমিনীনদের মাঝে। এভাবে উপহার দিয়ে সবার মন জয় করে নেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। উপহার দিলে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়ে, একজনের থেকে আরেকজনের মনের মলিনতা দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপহার দেওয়া প্রসঙ্গে বলেছেন, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, এতে মনের মলিনতা দূর হয়। এবারে চলুন উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ইবাদত বন্দেগী ও মর্যাদা সম্পর্কে কিছু ঘটনা জানা যাক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি এসে দেখেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জিকির করছেন একটি তাসবিহ নিয়ে, আর তাতে আছে 4000 দানা। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এর থেকেও সহজ একটি জিকির শিখিয়ে দেব? সাফিয়া বললেন, নিশ্চয়ই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জিকির করবে, তুমি বলবে সুবহানাল্লাহি আদাদা মা খালাকা, অর্থাৎ আল্লাহর সৃষ্টির সংখ্যা যত বেশি আমি ততবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করলাম। সুতরাং হাতে সেই দীর্ঘ 4000 দানা বিশিষ্ট তাসবিহ থেকে এই জিকির একবার করাই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে এটাই শেখালেন। সকাল সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে জিকির করার যে গুরুত্ব সেটা অপরিসীম। সকাল সন্ধ্যায় প্রতিদিন কিছু সময় জিকির করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সকাল এবং সন্ধ্যার এই জিকিরগুলো আপনাকে সারাদিন সুরক্ষা দেবে শয়তান থেকে এবং অন্যান্য বিপদ আপদ থেকে, পাশাপাশি আপনার মনকে রাখবে প্রফুল্ল এবং সতেজ। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ প্রতিদিন ভোরে উঠে কিছু সময়ের জন্য গ্রামের দিকে চলে যেতেন এবং সেখানে জিকির আজকার করতেন, আর বলতেন, এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জানতেন শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তিনি গভীর মনোযোগ এবং বিনয়ের সাথে কোরআন তেলাওয়াত করতেন। এই সময় স্বতঃস্ফূর্তভাবে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকত। একবার কিছু লোক এলো উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে, তারা আল্লাহর জিকির করল, কোরআন তেলাওয়াত করল, এরপর সিজদা করল, কিন্তু তাদের চেহারায় কান্নার কোনো ছাপ দেখা গেল না। তখন উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কোরআন পড়লে, সিজদা করলে, কিন্তু আল্লাহর ভয়ে কান্না করলে না কেন? অর্থাৎ তোমাদের চেহারায় তো আমি আল্লাহর ভয়ের কোনো চিহ্ন দেখলাম না, কান্নার কোনো ছাপ দেখলাম না। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে বিনয়ের সাথে, যেন আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভক্তি এবং ভয় ফুটে ওঠে। অন্যান্য উম্মুল মুমিনীনদের মতো সাফিয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন ইলমের কেন্দ্র। প্রায়ই তার কাছে বিভিন্ন বিষয়ে মহিলারা আসতো প্রশ্ন করতে এবং তারা সন্তোষজনক জবাব পেয়ে ফিরে যেত। জনৈক মহিলা বর্ণনা করেছেন, একবার হজের মৌসুমে বহু মহিলা এলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করতে। সেই মহিলারা এসেছিলেন কুফা থেকে, তারা চতুর্দিক থেকে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে ঘিরে রেখেছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহা খুব সুন্দরভাবে তাদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। আমাদের মা উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা খুবই চমৎকার রান্না করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্য স্ত্রীদের ঘরে থাকতেন, তখনও মাঝে মাঝে রাসূলের জন্য খাবার রান্না করে পাঠাতেন তিনি। এভাবে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সাফিয়াকে খুবই ভালোবাসতেন এবং তার সব কিছুর খোঁজখবর রাখতেন। একবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটি সফরে বের হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তখন সাফিয়া ছিলেন উটের উপরে রাখা পালকি বা হাওদাতে বসা, আর সেই পালকিকে চালিয়ে নিয়ে যাচ্ছিল একজন দাস। হঠাৎ উটটিকে জোরে চালানোর জন্য তাড়া দিল সেই দাস। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাসটিকে বললেন, ওহে আঞ্জাসা, ধীরে চালাও, কাচের পাত্র নিয়ে সাবধানে চলতে হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলাদের সাথে কোমল আচরণ করো, তাদের সাথে সাবধানে পথ চলো। উট নিয়ে আরও অনেক ঘটনাই আছে উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনে। একবার উম্মুল মুমিনীনরা সবাই গেলেন হজে এবং সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ঘটনা। পথে তারা এক জায়গায় থামলেন বিশ্রামের জন্য। এমন সময় হঠাৎ সাফিয়া রাদিয়াল্লাহু আনহার উটটি বিগড়ে গেল, সেটা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে কাঁদতে লাগলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। কিছুতেই থামছিল না তার কান্না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সান্ত্বনা দিলেন সাফিয়াকে। নিজ হাতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার চোখের পানি মুছে দিলেন, তবুও সাফিয়া তার কান্না থামাতে পারছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাবিরতি করলেন, কাফেলা সবাইকে থেমে যাওয়ার নির্দেশ দিলেন। এই দৃশ্য দেখে আরও ঘাবড়ে গেলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ভাবলেন হয়তো তার উপরে বিরক্ত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এজন্যই সবাইকে থেমে যেতে বলেছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হননি, বরং সাফিয়ার কষ্ট দেখে তিনি সবাইকে থেমে যেতে বলেছিলেন। উম্মুল মুমিনীনদের প্রতি, স্ত্রীদের প্রতি এমনই দয়ালু ছিলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার আচরণ ছিল তার! কিন্তু সাফিয়া ভাবলেন হয়তো এই ঘটনার কারণে তার উপরে মনঃক্ষুণ্ণ হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভেবে সাফিয়া ভয় পেলেন। পরামর্শ করার জন্য তিনি এলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, কারণ সাফিয়া জানতেন আয়েশা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে প্রিয় মানুষ। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আয়েশা, তুমি কি আমার জন্য ক্ষমা চাইবে রাসূলের কাছে? বিনিময়ে আমি আমার সাথে রাসূলের থাকার দিনটি তোমাকে উপহার দেব। আজ আমার সাথে রাসূলের থাকার কথা ছিল, এই দিনটি আমি তোমাকে উপহার দিলাম। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে। এরপর উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি চমৎকার হলুদ রঙের জামা পরলেন, ভালো করে সুগন্ধি মাখালেন, আর গিয়ে বসে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ বললেন, আয়েশা, আজ তো তোমার আমার সাথে থাকার কথা নয়, তুমি আমার থেকে দূরে থাকো। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহস্য করে বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। এরপর তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পুরো ব্যাপারটি বুঝিয়ে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ চলে গেল, তিনি আরও খুশি হয়ে গেলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার উপরে। এমনই মিষ্টি মধুর ছিল আমাদের মায়েদের পারস্পরিক সম্পর্ক। উম্মুল মুমিনীনরা তারা সবাই একজন আরেকজনকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, কেউ কারো প্রতি হিংসা রাখতেন না, বরং সুযোগ পেলেই একজন আরেকজনের মন ভালো করে দেওয়ার চেষ্টা করতেন, খুশি করে দেওয়ার চেষ্টা করতেন। যেভাবে এই ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে খুশি করে দিয়েছিলেন, তার উপর আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে দিয়েছিলেন। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গিয়েছিলেন, আর একটু আগেই আমরা বলেছি এই সফরে উম্মুল মুমিনীনরা সবাই হজ করতে গিয়েছিলেন রাসূলের সাথে। হজ থেকে ফেরার মুহূর্তে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হায়েজ শুরু হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়ার তো হায়েজ শুরু হয়েছে। এই কথা শুনে রাসূলুল্লাহ বললেন, সে তো আমাদের সবাইকে আটকে রাখবে মনে হচ্ছে। তখন ছিল এমন একটি সময় যখন হজ থেকে সবাই ফেরার জন্য ফিরতি যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ বললেন, তাহলে তো সাফিয়ার কারণে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই কথা বলার কারণ, প্রথমত সাফিয়া কোনো সাধারণ নারী নন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সাফিয়া যদি হজের কোনো আনুষ্ঠানিকতা পূর্ণ করতে না পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করবেন, আর রাসূলুল্লাহ অপেক্ষা করলে কাফেলা সবাইকে অপেক্ষা করতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চাইলেন, সাফিয়া কি তাওয়াফুল ইফাদা করেছে, অর্থাৎ কুরবানির পরে যে তাওয়াফ করা হয় সেটা? তখন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, হ্যাঁ, সেটা করেছে। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে আমরা রওনা হতে পারি। এভাবে হজের শেষ দিকে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হায়েজ শুরু হয়েছিল। মূলত এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি হিকমতপূর্ণ ঘটনা, কারণ এই ঘটনার মাধ্যমে ফিকহের একটি গুরুত্বপূর্ণ নিয়ম জানা যায়, এবং এটা নারী হাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাওয়াফে ইফাদা, এটি হচ্ছে হজের একটি রুকন বা গুরুত্বপূর্ণ অংশ, যা আদায় না করলে হজই আদায় হবে না। তাই কোনো নারী যদি তাওয়াফুল ইফাদা করে থাকেন, এরপর যদি তার হায়েজ শুরু হয় এবং সেই কারণে তিনি যদি বিদায়ী তাওয়াফ করতে না পারেন, তবুও তাওয়াফুল ইফাদা করার কারণে তার হজ আদায় হয়ে যাবে। তবে পুরুষদের ক্ষেত্রে বিষয়টি আলাদা, যদি কোনো পুরুষ বিদায়ী তাওয়াফ করতে না পারেন, সেই ক্ষেত্রে তাকে কাফারা বা ক্ষতিপূরণ আদায় করতে হবে। এই ঘটনা থেকে আমরা আরও বুঝতে পারি, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যদি তাওয়াফুল ইফাদা না করতেন, তাহলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন, এবং তার সাথে সাথে পুরো কাফিলার সবাই থেমে যেত, সবাই অপেক্ষা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ভালোবাসার একটি দৃষ্টান্ত। বিদায় হজ থেকে ফেরার কয়েক মাস পর অসুস্থ হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে বাড়তে থাকে তার অসুস্থতা। একদিন অসুস্থতা অনেক বেড়ে গেল, তখন উম্মুল মুমিনীনরা সবাই দেখতে এলেন আল্লাহ রাসূলকে। তারা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে তারা নিজেরাও কষ্ট পাচ্ছিলেন। এমন সময় উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হায় আল্লাহর রাসূলের কষ্ট, যদি তার সব কষ্ট আমার হয়ে যেত, আর এই বিনিময়ে যদি তিনি সুস্থ হয়ে যেতেন। এই বলে কাঁদতে লাগলেন উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে এই কথা শুনে অন্যান্য উম্মুল মুমিনিনরা একজন আরেকজনের চেহারার দিকে তাকাতে লাগলেন, যেন দেখে মনে হচ্ছিল তারা যেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কথাকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না, যেন তারা ভাবলেন সাফিয়া হয়তো একটি বানানো কথা বলেছেন। উম্মুল মুমিনিনদের পারস্পরিক এই চাহনি ইশারা সেই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চোখ দিয়ে একে অন্যের দিকে ইশারা করছো, আল্লাহর কসম সাফিয়া সত্য কথাই বলেছে। এ কথা শুনে সবাই বুঝতে পারলেন উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সত্যিই নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এলো খলিফাদের শাসনামল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটি ঘটনা। একবার উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা নালিশ করল এক দাসী। দাসীটি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল, সাফিয়া তো এখনও ইহুদিদের মতো সেই শনিবারকেই বেশি ভালোবাসেন, আর সেই দিন তিনি ইহুদিদের সাথে দেখা করতেও যান। এই শনিবার হচ্ছে ইহুদিদের সাপ্তাহিক ঈদ, এই দিন তারা বিশেষ ইবাদতবন্দিগী করে। কাজেই দাসীর নালিশ শুনে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠালেন খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এরপর জানতে চাইলেন দাসীর কথা সত্য কিনা। জবাবে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, মুসলিম হওয়ার পর থেকে আমার কাছে শুক্রবারের মর্যাদাই বেশি শনিবারের তুলনায়, আর ইহুদিদের সাথে দেখা করা, তারা তো আমার আত্মীয়, তাই আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য আমি তাদের কাছে যাই, তাদের সাথে দেখা করি। এবার ধরা পড়ে গেল সেই দাসীর মিথ্যা নালিশ। তখন উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সেই দাসীকে বললেন, তুমি আমার নামে মিথ্যা নালিশ করলে কেন? দাসী নিজের দোষ স্বীকার করে বলল, শয়তানের ধোকায় পড়ে আমি এই কাজ করেছি, আমাকে ক্ষমা করুন। এ কথা শুনে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, যেখানে তিনি দাসীকে শাস্তি দিতে পারতেন সেখানে শাস্তির বদলে সেই দাসীকে তিনি মুক্ত করে দিলেন। এমনই সহনশীল আর দয়ালু ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময়কার একটি ঘটনা। আমরা জানি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের শেষের দিকে একদল ফিতনাবাজ লোক তার ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করেছিল, তাকে অবরুদ্ধ করে রাখে, গৃহবন্দী করে রাখে, এমনকি এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খাবার এবং পানি সরবরাহ তারা বন্ধ করে দেয়। উম্মুল মুমিনিনদের বাড়ি ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর কক্ষটি ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি সংলগ্ন। কাজেই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাহায্যে এগিয়ে যাওয়াকে নিজের কর্তব্য মনে করলেন। যখন ফিতনাবাজরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে রেখেছিল, তেমনই একটি দিনে তিনি একটি খচ্চরের পিঠে উঠলেন, পর্দা করলেন এবং সেই খচ্চরের উপরে দুইটি পানির পাত্র নিয়ে সেই পাত্রগুলোকে কাপড় দিয়ে ঢেকে ফেললেন এবং এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেন। তিনি ভেবেছিলেন উম্মুল মুমিনিন হিসেবে তার যে বিশেষ সম্মান এবং মর্যাদা আছে সেই দিকে বিবেচনা করে হয়তো এই ফিতনাবাজ লোকেরা তাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেতে দেবে। কিন্তু সেই লোকগুলো এতটাই দুর্ভাগা এবং বেয়াদব ছিল যে তারা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে যেতে দিল না, বরং তারা তার পথ আটকে দাঁড়ালো। উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বসেছিলেন একটি খচ্চরের উপরে, আর সেখানে চাদর দিয়ে দুইটি পানির পাত্র ঢেকে তিনি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফিতনাবাজ লোকেরা সেটা বুঝে ফেলল আর তারা খেপে গিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার খচ্চরের গায়ে আঘাত করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে আঘাত করবে এই দুঃসাহস কারো ছিল না, এ কারণে তারা সেই খচ্চরটিকে আঘাত করে মনের ক্ষোভ মিটিয়েছিল। তখন স্বাভাবিকভাবে খচ্চরটি লাফিয়ে ওঠে আর উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তখন বুঝতে পারেন এই দুর্ভাগা লোকগুলোর মাঝে কোনো কল্যাণ অবশিষ্ট নেই, কাজেই তিনি সেখানে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের ঠিক পাশেই। এই কারণে পরবর্তীতে তিনি আরেকটি বিকল্প উপায় বের করেন এবং সেই বিকল্প উপায়ে তার ঘর থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে খাবার পাঠানোর ব্যবস্থা করেন। তার ঘরের ছাদের উপর দিয়ে একটি তক্তার মাধ্যমে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে কিছু খাদ্য পানীয় পাঠিয়েছিলেন। এই ঘটনা থেকে আমাদের মা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পরোপকারী মনোভাব এবং সহমর্মিতার প্রমাণ বিপদগ্রস্তকে সাহায্য করা এই উত্তম দৃষ্টান্তগুলো জানা যায়। রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন উম্মুল মুমিনিনদের মধ্যে সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে ধনী। তিনি সেই অনুসারে দানও করতেন প্রচুর। তিনি যে বাড়িতে থাকতেন মৃত্যুর আগে সেটা দান করে গিয়েছিলেন, আর মৃত্যুকালে তিনি প্রায় 100,000 দিরহাম রেখে গিয়েছিলেন। সেই 100,000 দিরহামের মধ্যে 1/3 তার ভাগ্নেকে দেওয়ার ব্যাপারে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো সাফিয়ার সেই ভাগ্নে ছিল ইহুদি, তাই লোকেরা সেই ওসিয়ত বাস্তবায়নের ব্যাপারে দ্বিধা সংকোচ করতে লাগল। এছাড়া সেই যুগে 100,000 দিরহামের এক তৃতীয়াংশ অর্থাৎ 30,000 দিরহাম এটা কোনো খেলা কথা নয়, বিরাট অঙ্কের অর্থ। মুসলিমরা ভাবতে লাগলেন একজন ইহুদি কিনা এই অর্থ পেয়ে যাবে, এটা নিয়ে আলাপ আলোচনা চলতে লাগলো। একসময় কথাটি গেল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে। লক্ষ্য করুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন কী করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওহে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সাফিয়া যে ওসিয়ত করে গেছে সেটা তোমরা বাস্তবায়ন করো। অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে লোকেদের দ্বিধা কেটে গেল এবং সেই সম্পদের এক তৃতীয়াংশ দান করা হলো সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ভাগ্নেকে, আর বাকি অর্থ বণ্টন করে দেওয়া হলো গরিব দুঃখীদের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 3.25 বছর সংসার করার সুযোগ পেয়েছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরও 40 বছর জীবিত ছিলেন তিনি। এই দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন ঘরে অবস্থান করে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে। এরপর হিজরি 50 সনে তিনি ইন্তেকাল করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার জানাজায় অংশগ্রহণ করেন এবং এরপর তাকে দাফন করা হয় মদিনার বাকি গোরস্থানে, যেখানে সমাহিত আছেন সর্বমোট 9 জন উম্মুল মুমিনিন। আল্লাহ তাআলা তাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে যান। এরই মাধ্যমে সমাপ্ত হলো আমাদের আজকের পর্ব। আমরা জানলাম আমাদের মা উম্মুল মুমিনিন সাফিয়া বিনতু হুওয়াই রাদিয়াল্লাহু আনহার জীবনী। একসময় সাফিয়া, তার নাম ছিল জায়নাব, তিনি পরিচিত ছিলেন ইহুদিদের রাজকন্যা নামে। ইহুদি পিতামাতার সন্তান হয়েও সত্য গ্রহণ করতে দেরি করেননি তিনি। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছেন মন প্রাণ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবেসেছেন এবং তিনি সাফিয়ার ঈমান এবং ইসলামের প্রশংসা করেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ভদ্র, সম্ভ্রান্ত, বুদ্ধিমতী, রূপবতী এবং উঁচু বংশমর্যাদা সম্পন্ন নারী। খুবই কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি। কোরআন পড়লেই তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকত। সবশেষে আমরা আবারও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহার উপর সন্তুষ্ট হয়ে যান এবং জান্নাতে তাকে আরও উচ্চ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।